বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الله ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 12 নভেম্বর, 27 কার্তিক এবং ফার্সি 22 অবান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনে অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকা সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অবসান হতে যাচ্ছে, এক ভাষণে ইরানি জনগণকে জানালেন প্রেসিডেন্ট রুহানি। ইসরায়েলের সঙ্গে লেবাননের পরোক্ষ আলোচনায় হিজবুল্লাহ সমর্থন জানালেন সাইয়েদ নাসরুল্লাহ, বললেন প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশে কোরআন অবমাননার সত্যতা পায়নি তদন্ত কমিটি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জবির শিক্ষার্থী আটক। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুসলিমদের উন্নয়নে কিচ্ছুই করেনি, অভিযোগ মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে। তিনি আজ শিক্ষা বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করে তিনি আরও বলেন, ইরানি জাতি শত্রুদের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলা করে এগিয়ে যাবে। ইরানিরা প্রতিরোধ ও দৃঢ়তার ইতিবাচক ফল পাবে। শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত 4 বছরে ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিদায়ের আগে আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু ইরানি জনগণ ও সরকার তাদের অন্যায় নীতির কাছে মাথা নত করেনি। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানে ইরান বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সামিল হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু রোগী উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ইরানে আসছেন, তারা ইরানের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জারিফ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দ্বিপক্ষীয় সীমান্ত বাণিজ্য আলোচনায় গুরুত্ব পায়। মোহাম্মদ জাওয়েদ জারিফ ও ইমরান খান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে দুই দেশের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ সহযোগিতা করতে সম্মত হন পাক প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বব্যাপী ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা মোকাবেলা করা এবং মুসলিম বিশ্বের নানা সংকট সমাধানে ভূমিকা রাখার বিষয়টিও এ আলোচনায় উঠে আসে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সমুদ্র সীমা নিয়ে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে যে পরোক্ষ আলোচনা হচ্ছে সে ব্যাপারে প্রেসিডেন্ট মিশেল আউনের ব্যবস্থাপনার প্রতি তার সংগঠনের সম্পূর্ণ আস্থা রয়েছে। সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরুর পর এই প্রথম হাসান নাসরুল্লাহ এ ইস্যুতে বক্তব্য দিলেন। সমুদ্র সীমার আলোচনা শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির মধ্য দিয়ে শেষ হবে বলে অনেকে যে অভিযোগ করছেন তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, এই ধরনের লক্ষ্য হিজবুল্লাহ কিংবা আমাল মুভমেন্টের জন্য অবান্তর চিন্তা। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, মিশেল আউনের ব্যবস্থাপনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি লেবাননের অধিকার সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত দৃঢ়চেতা একজন ব্যক্তি। নাসরুল্লাহ আরও বলেন, সমুদ্র সীমা অথবা স্থলসীমা নির্ধারণের ব্যাপারে যে আলোচনা চলছে সে ব্যাপারে হিজবুল্লাহ কখনো হস্তক্ষেপ করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের লালমনিরহাটে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটি অবমাননার কোনো সত্যতা পায়নি। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে নরসিংদী থেকে আটক করেছে সাইবার পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
সম্প্রতি লালমনিরহাটের বুড়িমাড়িতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটি অবমাননার কোনো সত্যতা পায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের অফিস কক্ষে এই তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি এম এ মোমিন। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন 3 সদস্যের এই তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, কোরআন অবমাননার কোনো সত্যতা পাওয়া যায়নি, এটি ছিল একটি গুজব। উল্লেখ্য, গত 29 অক্টোবর বিকেলে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পাটগ্রাম উপজেলার শহীদুন্নবী জুয়েল নামে 48 বছরের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এবং নিখোঁজ শিক্ষার্থী তিথি সরকারকে নরসিংদীর মাধবদী থেকে আটক করেছে সাইবার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সাইবার পুলিশ সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ বলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকার তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, কমেন্ট এবং তথ্য শেয়ার করেছে। গত 26 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে সমাজকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, তাহলেই আমাদের যুব সমাজ তথা দেশের মানুষের শক্তিটাকে আমরা যথার্থভাবে উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব। আজ সকালে সামরিক গোয়েন্দা বাহিনীর অফিসার এবং সদস্যদের জন্য নবনির্মিত বাসস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি DGFI অফিসার্স মেস ঢাকা ক্যান্টনমেন্টে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টা হচ্ছে দেশটাকে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা অনুযায়ী ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের বিরুদ্ধেই অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। রাজ্যটিতে 243 আসনের মধ্যে 125 আসন নিয়ে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন জোট NDA রাজ্যের সরকার গঠন করতে যাচ্ছে। নবনির্বাচিত বিধায়কদের হলফনামা বিশ্লেষণ করার পর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ADR এবং ইলেকশন ওয়াচ নামে দুটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধমূলক কাজকর্মে অভিযুক্ত বিধায়কের সংখ্যা এবার বেড়েছে। এভাবে নির্বাচনের ফল প্রকাশের সাথে সাথে বিধানসভার একটি নয়া চিত্র প্রকাশ্যে এসেছে। অন্যদিকে নারী বিধায়কের সংখ্যা আগের তুলনায় কমেছে। বিধানসভায় এবার কোটিপতি বিধায়কদের মুখ গতবারের চেয়ে বেশি দেখা যাবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি বলে অভিযোগ করেছেন মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি MP। তিনি এক্ষেত্রে রাজ্যের মুসলমানদের শিক্ষার অতি নিম্ন হারকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি MP বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি। আজ তক হিন্দি টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার ওয়াইসির মন্তব্য প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে ওয়াইসি বলেন, রাজ্যে কেন এত নিরক্ষরতা, কেন শিক্ষার হার নেমে এসেছে, 100 জন মুসলিমের মধ্যে মাত্র 3 জন মুসলিম স্নাতক কেন, তথাকথিত ধর্মনিরপেক্ষ দল বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোট নিতে চায়। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মুসলিমদের পক্ষে কাজ করে থাকে তাহলে বিজেপি কিভাবে বাংলায় 18টি লোকসভা আসন জিতেছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধ্যাপক মফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন,
মিম আশা আসি সে তো পরের ব্যাপার, কিন্তু এই যে বিজেপির সুবিধা হয়ে যাবে বলে শুধু তৃণমূলের লোকেরাও তো চলে যাচ্ছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, এটাও তো খুব দেখছি। যার যেখানে পর্দা হচ্ছে পোশাচ্ছে সে সেখানে চলে যাচ্ছে, ঝাঁপ মেরে যাচ্ছে,
বলছিলেন অধ্যাপক মফিকুল ইসলাম। ভারতের বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওয়াইসির মিম দল 5 আসনে জয়ী হয়েছে। একই সঙ্গে বেশ কিছু আসনে নির্বাচনী ফলের অভিমুখ পরিবর্তন করে দেওয়ার ফলে বিজেপি নেতৃত্বাধীন NDA সুবিধা পেয়েছে এবং কংগ্রেস RJD নেতৃত্বাধীন মহাজোট ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে মিমকে ভোট কাটা দল বলে কটাক্ষ করা হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মিম দল মাঠে নামার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আলী খলিফাকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলী খলিফার মৃত্যুর পর রাজকীয় ফরমান জারি করে শেখ সালমান বিন হামাদ আলী খলিফাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বিভিন্ন রাষ্ট্রের নেতাদের অভিনন্দন বার্তা সরবরাহ করছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাইডেনকে অভিনন্দন জানাতে থাকেন। মূলত রাষ্ট্র নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প প্রশাসন বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেয়ায় বিভিন্ন দেশের রাজা, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বার্তা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে না। তবে বাইডেন শিবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়াই বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপে অভিনন্দন বার্তা গ্রহণ করেছে। কিছু দেশের নেতারা বিকল্প চ্যানেল ব্যবহার করে অভিনন্দন জানিয়েছেন বলেও খবর এসেছে। এদিকে সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন। এজন্য তিনি এর মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকজন মনোনীত করার কাজ শুরু করেছেন। এরই অংশ হিসেবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রন ক্লেইনকে মনোনীত করেছেন তিনি। জো বাইডেন বুধবার সন্ধ্যায় তার নাম ঘোষণা করেন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকো বলেছেন, জো বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। রিয়াবকোভ বুধবার মস্কোয় আরও বলেন, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে অভিযোগ করেছিলেন এখনও মস্কো তা ভুলে যায়নি। তিনি বলেন, রাশিয়া বহুবার ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন 90% কার্যকর বলে খবর ঘোষিত হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্র্যান্ড তেলের দাম $1 বেশি বেড়ে $44.68 পৌঁছে যায়। এছাড়া একই দিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $1 বেড়ে $42.44 উঠে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র এবারের প্রতিবেদনেও এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনেও IAEA এ সংস্থার সাথে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। IAEA-র নির্বাহী বোর্ডের নিয়মিত বৈঠকের এক সপ্তাহ আগে পর্যবেক্ষকদের তথ্যের ভিত্তিতে এ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরলেন। আগামী 19 ও 20 নভেম্বর ভিয়েনায় IAEA-র নির্বাহী বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সংস্থার প্রধান গতকাল বুধবার ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন। তিনি এও বলেন, ইরানের ফোর্দ ও নাথানজ পরমাণু কেন্দ্রে 4.5 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজও অব্যাহত রয়েছে। রাফায়েল গ্রোসি আরও বলেছেন, ইরান হেভি ওয়াটার নির্মাণ ও তা মজুত করা অব্যাহত রেখেছে এবং দেশটি 2.2 টন হেভি ওয়াটার বাইরে রপ্তানি করেছে। এছাড়া আরও 1 টন 300 কেজি পরিমাণ হেভি ওয়াটার ইরান নিজের গবেষণা কাজে ব্যবহার করেছে। গত আগস্টে ইরানে রাফায়েল গ্রোসির সফরের পর ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে IAEA এই প্রতিবেদন প্রকাশ করল। IAEA-র প্রধান ইরান সফরে আসার পর দুটি পরমাণু কেন্দ্রে এই সংস্থার পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিতে ইরান সম্মত হয় এবং এরপর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাফায়েল বলেন, IAEA-র সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এত আন্তরিকতা ও সহযোগিতা করার পরও পরমাণু সমঝোতার কোনো সুবিধা ইরান এখন পর্যন্ত পায়নি, কারণ যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গেলেও অপরাপর দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও তার ওয়াদা থেকে পর্যায়ক্রমে সরে এসেছে। IAEA-র সর্বশেষ প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে। ইরান পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে অনেকটাই সরে এসেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি মেনে চলে তাহলে ইরানও প্রতিশ্রুতি মেনে চলবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এদিকে আজ ঢাকা 18 আসনে উপনির্বাচন চলাকালে রাজধানী ঢাকায় অন্তত 5টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট প্রদান করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন,
আর আমারও একটা কথা যে আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এর মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকায় নেই।
আজ জাতীয় সংসদের ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ঢাকা 18 আসনে ভোট গ্রহণ চলাকালে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেছেন,
সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারছে না, ভয়ভীতি দেখাচ্ছে, এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান এ অভিযোগ অস্বীকার করেছেন।
আমার জানা মতে ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপকৃতির ঘটনা ঘটে নাই, এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ।
একই রকম অভিযোগ এসেছে সিরাজগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি প্রার্থী সেলিম রেজার কাছ থেকে।
বিএনপির প্রার্থী যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি অভিযোগ করেছেন ভোট কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কোন কেন্দ্রে তার কোনো এজেন্ট ছিল না। তার এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি যেটা জানিয়েছেন, এই সেলিম রেজা বা ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছেন, তাদের রাজনৈতিক ভাবে তাদের দল কিন্তু এখানে তেমন শক্তিশালী না, তাদের তো কোনো নেতা কর্মী এখানে নেই, যে কারণে তারা কিন্তু এজেন্টও দিতে পারেনি, তারা এটা মিথ্যাচার করছে।
আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও বিএনপির অভিযোগের সত্যতা খুঁজে পাননি। এদিকে ঢাকা 18 আসনে উপনির্বাচন চলাকালেই রাজধানী ঢাকায় অন্তত 5টি বাসে আগুন দেবার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 12:30 থেকে 2:15 মধ্যে শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে 5টি বাসে আগুন দেবার এসব ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুপুর 12:30 দিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় এবং পুরনো পল্টন এলাকা প্রদক্ষিণ করে। এর পরপরই জাতীয় রাজস্ব বোর্ডের একটি বাসে আগুন ধরিয়ে দেবার ঘটনা ঘটে। এ সময় আরো 4টি স্পটে গাড়িতে আগুন দেবার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুততার সাথে জ্বলন্ত গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে সবাই ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে আল্লাপাক যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন তার প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মানুষ যেসব কাজ করতে পারে কোনো পশুপক্ষে তা সম্ভব নয়। আবার একটা পশু যা করতে পারে ছোট্ট একটা পাখির পক্ষে তা করা একেবারে অসম্ভব। কিন্তু তারপর অনেক মানুষ কিংবা পশু পাখিকে দেখা যায় অন্যের অনুকরণ করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনতে।
বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই পড়াশোনা, আচার ব্যবহার, জ্ঞান অর্জন সহ বিভিন্ন বিষয়ে বন্ধু, শিক্ষক কিংবা মহান ব্যক্তিত্বদের অনুসরণ ও অনুকরণ করার চেষ্টা করো। কাউকে অনুকরণ করা খারাপ কিছু নয়, তবে অন্ধ অনুকরণ করা অবশ্যই দোষনীয়। ইসলাম ধর্মে অন্ধ অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, যে কাজই করো না কেন, তা আল্লাহর সন্তুষ্টির জন্য করো। কাজটি করার আগে ভেবে চিন্তে দেখতে হবে যে এই কাজটি আল্লাহ পাক পছন্দ করবেন কিনা।
পূর্বপুরুষদের ধর্মের অন্ধ অনুসারীদেরকে কঠোর সমালোচনা ও নিন্দা করা হয়েছে পবিত্র কোরআনে। এমন লোকদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি। তাদের পিতৃপুরুষরা যদি মোটেই বিচারবুদ্ধি প্রয়োগ না করে থাকে এবং সঠিক পথ প্রাপ্ত না হয়ে থাকে, তবু কি তারা তাদের অনুসরণ করবে? আর যারা কাফের হয়েছে তাদের উপমা হচ্ছে তার ন্যায় যাকে ডাকা হলে সে হাঁক ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। তারা বধির, বোপা ও অন্ধ, সুতরাং তারা বিচারবুদ্ধি প্রয়োগ করবে না।
বন্ধুরা, অন্ধ অনুকরণের বিষয়ে পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি জানলে এবার আমরা পাখিদের মধ্যে অনুকরণ প্রবণতা ও এর পরিণতি সম্পর্কে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি সাক্ষাৎকার। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, অনুকৃতির পরিণতি।
তিতির পাখি দেখতে বেশ সুন্দর, আকারে ছোট। তিতির পাখির হাঁটা কিংবা নাচ আরও বেশি সুন্দর। সকল পাখি মোটামুটি তিতিরের হাঁটা চেয়ে চেয়ে দেখত। কেমন যেন গর্বের সাথে হাঁটে তিতির, যেই দেখত তার হাঁটা সেই আকৃষ্ট হয়ে যেত। দূর থেকে তিতিরকে হাঁটতে দেখলেই সব পাখি তাদের খাবার খোঁজার চেষ্টা বাদ দিয়ে কিংবা আকাশে ওড়া বন্ধ করে দিয়ে গাছের ডালে গিয়ে বসত আর মজা করে দেখত কিভাবে হাঁটে তিতির। যেসব পাখির ভালো লাগত এই তিতির পাখির হাঁটা, তাদের মাঝে দাঁড়কাকু ছিল, তার মনেও তিতির পাখির মতো সুন্দর করে হাঁটার শখ জাগল। শখ তো জাগতেই পারে, সেটা কি দোষের?
অন্যান্য পাখি যেভাবে মনোযোগের সাথে তিতিরের পথ চলার ভঙ্গি উপভোগ করত, কাকও ঠিক তেমনিভাবেই প্রথম প্রথম উপভোগ করছিল তিতিরের হাঁটা। উজ্জ্বল কালো দুচোখে কোনো পলক না ফেলে তাকিয়ে থাকত সেও। মনে মনে কাকও যেন হাঁটত তিতিরের সাথে। একসময় তার মনে হচ্ছিল সেও তিতিরের মতো হাঁটতে জানে না, জানুক অন্তত চেষ্টা করলেই পারবে। কেন পারবে না, সেই বা কম কিসে, তিতিরের চেয়ে তা তো কোনো কিছুতেই কমতি নেই, এরকম ভাবত কাক।
মনে মনে একদিন নিজেকে সে তিতিরের সাথে তুলনা করতে বসল। তিতিরের দুটি পাখা আছে, আমারও তো দুটি পাখা, একটি তো না, তিতিরের একটা ঠোঁট আছে, আমারও আছে। তিতির পাখির শারীরিক গঠন আর আমার শারীরিক গঠন তো একই রকম প্রায়, খুব বেশি পার্থক্য তো নেই। সবই যখন একই রকম, তাহলে তিতির অমন ছন্দে ছন্দে সুন্দর ভঙ্গিতে হাঁটতে পারলে আমি পারবো না কেন? অবশ্যই পারবো।
এই বলে সে সিদ্ধান্ত নিল পরদিন থেকেই সে তিতিরের মতো হাঁটবে। যেই কথা সেই কাজ, পরদিন যখন তিতির তার নিজস্ব ভঙ্গিতে হাঁটতে শুরু করল, কাকও হাঁটতে চেষ্টা করল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সব পাখি তিতিরের হাঁটার ভঙ্গির দিকে অপলক তাকিয়ে তাকিয়ে উপভোগ করল, কাকের হাঁটার দিকে কেউ ফিরেও তাকালো না।
নিজের উপর তার ভীষণ রাগ হলো, আর তিতিরের প্রতি হলো প্রচণ্ড ঈর্ষা। কিন্তু কিন্তু হিংসা বা ঈর্ষা যাই হোক না কেন, কাক নাছোড় বান্দা, সে সিদ্ধান্ত নিল যে করেই হোক তিতিরের উপর থেকে সবার দৃষ্টি তার দিকে ফেরাবেই। এই সূক্ষ্ম ঈর্ষা কাকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিল, বিশেষ করে তিতিরের ব্যাপারে।
কাক এখন আর অন্যান্য পাখির মতো তিতিরের পথ চলার ছন্দ উপভোগ করার পাত্র নয়। সে এখন থেকে তিতিরের প্রতিটি পদক্ষেপ, মানে পা ফেলার ধরন ধারণ, খুবই সূক্ষ্ম দৃষ্টিতে দেখবে এবং অনুকরণ করার চেষ্টা করবে। এরকম একটা প্রতিজ্ঞা মনে মনে করে ফেলেছে। এমন কি গুণ আছে বা ঢং আছে তিতিরের হাঁটার মাঝে যে সবাই তাকে দেখে থমকে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে কাজ কাম ফেলে রেখে তার হাঁটা দেখে? কাক তা একবার পরখ করতে চায়। শিখবে সে, কোনোভাবেই সে হাঁটতে রাজি নয়। চরম আবেগ আর কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকে কাক পরদিনের সূর্য ওঠার জন্য।
পরদিন সকালবেলা প্রতিদিনের মতোই সূর্য উঠল, প্রতিদিনের মতোই পাখিরা গান গেয়ে গেয়ে জাগিয়ে তুলল প্রকৃতিকে, প্রতিদিনের মতোই অন্যান্য পাখি অপেক্ষা করতে লাগলো তিতির পাখির জন্য। কিন্তু কাকের জন্য আজকের দিনটি প্রতিদিনের মতো নয়, আজ তার জন্য দিনটা একেবারেই অন্যরকম, নতুন এক প্রতীক্ষা, নতুন এক প্রতীক্ষা আর নতুন কিছু শেখার দিন তার। কাক এভাবেই ভেবে ভেবে সকালটাকে ভিন্ন মাত্রা দিল। হাঁটার মাঝে এমন কি রহস্য লুকিয়ে আছে তাকে শিখতেই হবে। দৃঢ় এক প্রত্যয় নিয়ে কাক এভাবেই অপেক্ষা করছিল। ততক্ষণে তিতির পাখি এসে গেল, সবাই কিচির মিচির সুর তুলে যেন তাকে স্বাগত জানাল। কাক আগে থেকেই ঠিক তিতিরের চলার পথের প্রান্তে গিয়ে দাঁড়াল।
তিতির যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, গভীর মনোযোগের সাথে কাক দেখছিল তিতিরের হাঁটার ছন্দ। সে চেষ্টা করল সেই ছন্দের তালে তালে ছন্দ মিলিয়ে হাঁটতে। প্রথম প্রথম নিজে নিজেই চেষ্টা করছিল, কিছুদিন অনুসরণ করার পর তিতিরের সাথে সাথে পাশে পাশে কিংবা কখনো পেছনে পেছনে একই ঢঙ্গে পথ চলার অনুসরণ করল কাক। সে যে কি কঠোর চেষ্টা, প্রাণান্ত অনুকরণ, না দেখলে বোঝা কঠিন। তিতির যেভাবে পা তোলে, কাকও সেভাবেই পা তোলে। তিতির যেভাবে পা মাটির পরে রাখে, কাকও ঠিক সেভাবেই তার পা মাটিতে রাখে। এভাবে অনুশীলন চলল বেশ কিছুদিন। কাক এবার মনে মনে ভাবল সে তিতিরের মতো হাঁটার ছন্দ শিখে ফেলেছে।
যথারীতি সব পাখি তিতিরের আসার দিকে চেয়ে থেকে অপেক্ষা করতে লাগলো। কাক সেই অপেক্ষার মাঝে বেরিয়ে এলো সবাইকে চমকে দেওয়ার অপূর্ব বাসনা নিয়ে। সে ভাবল আজই সুবর্ণ সুযোগ, সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিতিরের মতো হাঁটবে সে। আর সবাই অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, তিতিরের কথা ধীরে ধীরে সবাই ভুলে যাবে।
কাক তার ধারণা অনুযায়ী তিতিরের মতো ঠিক ছন্দ মিলিয়ে হাঁটতে শুরু করল। মনে মনে ভাবল পাখিরাই বুঝে তাকে অভিনন্দন জানিয়ে কিচির মিচির শব্দ তুলে পুরো বাগানটাকে সুরের মূর্ছনায় ভরে দিল। কিন্তু না, পাখিরা বরং একে অপরের দিকে তাকাতে শুরু করল। ভাবখানা, এই কাক কি করছে সব, তাকে তো কখনো এভাবে হাঁটতে দেখেনি তারা। তারা নীরব বিস্ময়ে একেবারে থ মেরে গেল।
কিছুক্ষণ পর সবাই নিরাপত্তা ভেঙে কাককে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করে দিল। কাক আকস্মাত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, একেবারে মাটিতে বসে পড়ল সে। পাখিরা একেবারে উপহাসের ঝড় বইয়ে দিল। কেউ বলল, দেখো দেখো, বছরের পর বছর আকাশে উড়ে বেড়ানোর পর এখনো দু কদম হাঁটতে শিখলো না। ছি 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 ছি। কেউ বা বলল, কাকমশাই, তোমার তিতিরের মতো হাঁটার কোনো দরকার নেই, তুমি আগে যেভাবে হাঁটতে সেভাবেই হাঁটো ভাই।
এইসব কথা শোনার জন্য কাক একেবারেই প্রস্তুত ছিল না। তবে মনে মনে সে সচেতন হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল তিতিরের মতো হেঁটে কাজ নেই, তার মতোই সে হাঁটবে। কারণ সে বুঝে ফেলেছে তিতিরকে নকল করার ব্যাপারটা পাখিরা বুঝতে পেরেছে, এটা তার জন্য অপমানজনক। তাই সে নিজের মতোই পথ চলতে চেষ্টা করল। কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে বসেছে। সে আগে যেভাবে হাঁটত সেটাও ভুলে গেছে। যতই চেষ্টা করল কিছুতেই কাজ হল না। আশ্চর্য হয়ে গেল সে, নিজের চলার ভঙ্গি ভুলে বসে আছে তিতিরকে অনুসরণ করতে গিয়ে। এখন কি করবে কাক? হাঁটা ভুলে লাফিয়ে লাফিয়ে কিংবা কখনো লম্বা পদক্ষেপে চলতে লাগল।
এরপর থেকে যে বা যারাই আপন জীবন পদ্ধতি ফেলে রেখে অপরকে অনুসরণ করতে গিয়ে গোলমেলে জীবনযাপন করে, তাদের উদ্দেশ্যে মানুষ বলতে শুরু করেছে তিতিরের নাচ শিখতে গিয়ে কাক তার হাঁটাই ভুলে গেছে।
যারা ভিনদেশী সংস্কৃতি চর্চা করতে গিয়ে ভুলে যায় আপন ঐতিহ্য, তারাও কি এই কাকের উত্তরসূরি নয়? কি বলো বন্ধুরা?
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ঢাকার এক বন্ধুকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো তুমি?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই তোমার পরিচয়টা আমাদেরকে জানিয়ে দাও।
আমার নাম আদিবা রহমান, আমি বিএসএন কলেজ কুমিল্লায় পড়ি, আমি ক্লাস 5 এ পড়ি।
তুমি দেখছি অবসর সময় কি ভালোভাবেই কাজে লাগাও। আচ্ছা আদিবা, এখন তো করোনার কারণে তোমাদের স্কুল বন্ধ, অনেকটা বন্দি জীবন কাটাতে হচ্ছে, তো তুমি কিভাবে করোনা কাল পার করছো? করোনা কালে কিভাবে চলা উচিত সে সম্পর্কে কি কিছু বলবে?
এখন আমরা বন্দি কারাগারে, কারণ এখন কোয়ারেন্টাইনে পড়ে গেছি, বাহিরে যেতে পারি না। এখন হয়ে গেছে পরাধীনতা, ছিলাম আমরা স্বাধীন, যেখানে খুশি যেতে পারতাম, যা খুশি করতে পারতাম। এখন বাহিরে যাওয়া তো দূর, কারোর সাথে মিশতেও পারি না। এখন করোনা এসে সব করে শেষ করে দিল। না, এখানেই শেষ নয়, আমরা যদি একটু সচেতন হই তাহলে আবার শুরু হবে নতুন জীবন। তাই আমাদের নিয়মিত হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানুষের থেকে 3 ফিট দূরে থাকতে হবে, হাঁচি কাশির সময় রুমাল বা হাতের কোনোই ব্যবহার করতে হবে এবং সচেতন থাকতে হবে, তাহলেই আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো। আর তাছাড়াও আল্লাহকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, রোজা রাখতে হবে, গরিবদের জাকাত দিতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, তাছাড়া আল্লাহ প্রদত্ত যত কাজ আছে তা করতে হবে। এভাবেই আমরা করোনার ভয়কে জয় করতে পারবো।
করোনার ভয়কে জয় করার বিষয়ে তোমার কাছ থেকে কিছু টিপস পেলাম, আশা করি ছোট্ট বন্ধুরা তা মেনে চলবে। তো আদিবা, আমরা জেনেছি যে তুমি নিয়মিত রংধনু আসরও শোনো, তো কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
আমি আসলে বলতে চাচ্ছি যে আমার রংধনু আসরটা আমি দেখি, আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের গল্প, যেমন রাজার উপদেষ্টা, সিংহ, শিয়াল, গরুর গল্প, এরকম মানে গল্প আমার খুবই ভালো লাগে।
তো রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কি কিছু শোনাবে?
আমি কবিতা শোনাতে চাই।
কবিতা শোনাবে, ঠিক আছে শোনাও।
ঘাস ফুল, লিখেছে জ্যোতিরেন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও, মনে সূর্যের সাথে হাসি কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা, ধরার বুকে স্নেহ কোনা দুরি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসী, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে।
তোমার কবিতাটা বেশ সুন্দর হয়েছে, তো আর কি শোনাবে তুমি?
আমি কৌতুক শোনাবো।
কৌতুক শোনাবে, তাহলে ঝটপট শুরু করে দাও।
ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন। ডাক্তার রোগী, ডাক্তার সাহেব আমি সারা রাত ঘুমাতে পারি না, আমাকে ওষুধ দিন। ডাক্তার, আপনাকেই তো আমার দরকার। রোগী, মানে বুঝিনি। ডাক্তার, আরে ভাই আমার একজন নাইট গার্ড দরকার। তাই
বেশ মজার একটা কৌতুক শোনালে তুমি। তো আদিবা, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে বিজ্ঞানী হব।
বিজ্ঞানী হতে চাও? কিন্তু তুমি কেন বিজ্ঞানী হতে চাও?
আমি মহাকাশের অজানা যত তথ্য আছে তা প্রকাশ করতে চাই।
অনেক বড় লক্ষ্য তোমার, মহান আল্লাহ তোমার আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আদিবা রহমান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এই কামনা করে গুটিয়ে নিচ্ছে রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 12 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম।
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই বাংলাদেশ। প্রথম আলোর সম্পাদক সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন দৈনিক প্রথম আলো। সিরাজগঞ্জ এক আসনে ভোট গ্রহণ আওয়ামী লীগ প্রার্থী বলছেন শান্তিপূর্ণ, বিএনপির অভিযোগ এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, দৈনিক কালের কণ্ঠ। করোনা নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। রাজধানীর নয়াপল্টন সহ কয়েকটি স্থানে বাসে আগুন, দৈনিক ইত্তেফাক। অবশেষে বাইডেনকে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার অভিনন্দন, দৈনিক মানবজমিন। ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে বলেছেন ডক্টর ইউনুস, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং করোনায় দেশে আরও 13 জনের মৃত্যু, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, আত্মনির্ভর ভারত অভিযান 3 ঘোষণা নির্মলার, জোর কর্মসংস্থান তৈরিতে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দলের খারাপ ফল, অনিচ্ছুক নীতিশকে মুখ্যমন্ত্রী হতে রাজি করালো বিজেপি, দৈনিক আজকাল। মানুষ মহাজোটকে চেয়েছে, কমিশন এনডিএকে জিতিয়েছে, ভোট পুনর্গণনার দাবি তেজস্বীর, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আগামী 14 ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। অভিযোগ গঠনের আদেশের ব্যাপারে প্রথম আলোর সম্পাদকের আইনজীবী এহসানুল হক সমাজি সাংবাদিকদের বলেন, আমরা মতিউর রহমান সহ অপরাপর আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। যেদিনকার ঘটনায় এই মামলা, সেদিন প্রথম আলোর সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই আমরা প্রত্যাশা করেছিলাম তিনি অব্যাহতি পাবেন। তিনি বলেন, অভিযোগ গঠনের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।
সিরাজগঞ্জ এক আসনে ভোট গ্রহণ আওয়ামী লীগ প্রার্থী বলছেন শান্তিপূর্ণ, বিএনপির অভিযোগ এজেন্টদের বের করে দেয়া হয়েছে, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে। সিরাজগঞ্জ এক আসনে উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। অন্যদিকে আসনটিতে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজার অভিযোগ, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক ভোটারকে মারধর করা হয়েছে। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তাদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এদিকে দৈনিক ইত্তেফাকের খবর, রাজধানীতে নয়াপল্টন সহ 10টি স্থানে বাসে আগুন দেওয়ার তথ্য জানা গেছে। এখন পর্যন্ত নয়াপল্টন, গুলিস্তান, প্রেসক্লাব ও শাহবাগে বাসে আগুন দেওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা 18 ও সিরাজগঞ্জে এক আসনে চলমান নির্বাচন পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি মহল বাসে আগুন দিচ্ছে বলে দৈনিকটিতে বলা হয়েছে।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা মোকাবেলায় টিআইবির সুশাসন বিষয়ক প্রতিবেদনটি যতটা গবেষণা ধর্মী তার চেয়ে বেশি রাজনৈতিক বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গবেষণাটি পক্ষপাত দুষ্ট বলেও মনে করেন। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন। প্রতিবেদনটি তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা পরিচালনা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনায় করণীয় বিষয়ক গবেষণার সুপারিশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বলা হয়েছে, আরো এক ধাপ এগিয়ে হয়রানিমূলক সব মামলা তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। টিআইবির এই প্রতিবেদনকে গবেষণা না বলে রাজনৈতিক প্রতিবেদন হিসেবেই আখ্যা দিয়েছেন ওবায়দুল কাদের।
ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে, এই শিরোনামের খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেক যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি করেছে, সোমবার এমন তথ্য প্রকাশ পেয়েছে যা নিয়ে সারা বিশ্বে বইছে আনন্দের বন্যা। কিন্তু সারা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলোর সব অসহায় মানুষ করোনা ভ্যাকসিন পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে তাকে গ্লোবাল কমন গুড ঘোষণার জন্য শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে একটি আবেদনে অনেক নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতা, শিল্পী, এনজিও সহ বহু প্রখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। গ্লোবাল কমন গুডের অর্থ করোনার ভ্যাকসিনের উপর বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে।
অবশেষে বাইডেনকে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার অভিনন্দন। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। 3 নভেম্বরের ওই নির্বাচনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তার সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা। এ সময় তারা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু মোকাবেলার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠতার নিশ্চয়তা দেন। এর মধ্য দিয়ে এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3 নেতা, জাপানের প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাতারে যুক্ত হলেন যারা বাইডেনকে স্বীকৃতি দিয়েছেন।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, মে মাসে আত্মনির্ভর ভারত অভিযান এক, অক্টোবরে 2 আর বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন আত্মনির্ভর ভারত অভিযান 3। করোনা অতিমারির মোকাবেলায় নতুন এই প্রকল্প ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আগের দুটি ধাপের আর্থিক প্যাকেজের জেরেই অর্থনীতির এই বৃদ্ধি বলে দাবি করেন নির্মলা। মোট 12টি ক্ষেত্রে একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন নির্মলা। তবে সেই ঘোষণার আগে তিনি দাবি করেন, বিভিন্ন সূচক থেকে এটা স্পষ্ট যে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ ব্যাংক পূর্বাভাস দিয়েছে 2020-21 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই বাড়বে।
দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, টানা 3 বার মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু চতুর্থবারে এসে নাকি বেঁকে বসলেন তিনি, আর মুখ্যমন্ত্রী হতে চাইছেন না নীতিশ কুমার। খবর এমনটাই, কারণ এবার বিহার ভোটে মাত্র 43টি আসন পেয়েছে তার দল, গত 3 বারের তুলনায় সব থেকে কম, হেরেছেন মন্ত্রীরাও। ব্যর্থতার দায় নিয়ে তাই সরতে চাইছেন নীতিশ, কিন্তু বিজেপি না ছোড়। তারা প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর, বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে নীতিশকে, স্পষ্ট জানিয়ে দিয়েছে আগের মতোই ক্ষমতা ভোগ করবেন নীতিশ, তাঁর সিদ্ধান্তে না গলাবেন না। বিজেপির মন্ত্রীরা চাই শুধু স্বরাষ্ট্র, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কিছু দপ্তর। এদিকে সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, ভোট গণনায় কারচুপির অভিযোগ আনলেন বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। যে সমস্ত আসনে তারা সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন সেখানে ফের ভোট গণনার দাবি জানিয়েছেন তিনি।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অবসান হতে যাচ্ছে, এক ভাষণে ইরানি জনগণকে জানালেন প্রেসিডেন্ট রুহানি। ইসরায়েলের সঙ্গে লেবাননের পরোক্ষ আলোচনায় হিজবুল্লাহ সমর্থন জানালেন সৈয়দ নাসরুল্লাহ, বললেন প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশে কোরআন অবমাননার সত্যতা পায়নি তদন্ত কমিটি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাওয়াবির শিক্ষার্থী আটক। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুসলিমদের উন্নয়নে কিছুই করেনি, অভিযোগ মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আপনারা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।